পাকের অশেষ মেহরবানিতে আজকে আমরা ঐতিহ্যবাহী আলতাফুন্নেসা ফুটবল মাঠে বগুড়া সাংগঠনিক জেলার আহলাদিস আন্দোলন বাংলাদেশ বগুড়া সাংগঠনিক জেলা সম্মেলন অনুষ্ঠানে যোগদান করার সুযোগ পেয়েছি। আল্লাহ পাক তৌফিক দিলেন তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। উপস্থিত মাননীয় সভাপতি পরিচালক, উপস্থিত সম্মেলনে আহলে হাদিস জামাতের মহতারাম আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য নেতৃবৃন্দ, আল্লাহ পাকের শুকরিয়া আমরা আদায় করছি। আল্লাহ পাক আমাদেরকে মুসলিম হিসাবে গণ্য করেছেন। মুসলিমদের মধ্যে 12-13 জাত রয়েছে। 13 জাতের মুসলিমের ভিতরে আকিদার দিক দিয়ে সঠিক আকিদা গ্রহণ করার সুযোগ দিয়েছেন, ওই জন্য আল্লাহ শুকরিয়া, আল্লাহর শুকরিয়া। ওই জন্য যে আকিদা দুরুস্ত মুসলিমের মধ্যেও আবার ভেজাল ঢুকেছে, ভেজাল মুক্ত এবং সঠিক নেতৃত্বের মাধ্যমে চলমান একটি গতিশীল জামাতের সাথে আল্লাহ পাক আমাদেরকে থাকার সুযোগ দিয়েছেন, ওই জন্য শুকরিয়া, শুকরিয়া। আর ওই জন্য যে আমাদের এই গতিশীল আন্দোলনের গতিশীল সংগঠনের প্রাণপুরুষ, তাকে বিগত জোট সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে, বেআইনিভাবে, নির্লজ্জভাবে নিজেদের অপকীর্তিকে এবং নিজেদের কূট কৌশলকে আড়াল করার জন্য কারাগারের অঙ্গ প্রকোষ্ঠে নিক্ষেপ করেছিলেন, আল্লাহ পাক আজকে আমাদের সেই মুক্ত নেতাকে সাথে নিয়ে সম্মেলন করার সুযোগ দিয়েছেন, ওই জন্য আরো শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্ন আযাবি লাশাদীদ, যদি শুকরিয়া আদায় করো তাহলে বাড়িয়ে দেওয়া হবে, আর যদি না শুকর গুজার করো তো আজাব বড় কঠিন, কমর ভেঙে দেওয়া হবে। কমর ভেঙে দেওয়া হয়েছে কি হয় নাই বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা। বন্ধুগণ, আপনারা জেনে থাকবেন যে হামদ মানে প্রশংসা, শুকর মানেও প্রশংসা। শুকর আর হামদের মধ্যে পার্থক্য হলো, শুকর হামদ হয় জবান দিয়ে, আলহামদু হুয়া সানাউ বিল লিসানি আলা জামিলিল ইখতিয়ারি নিমাতান কানা আও গায়রাহা, আর শুকর বলা হয় জবান দিয়ে, শুকর হয় অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, শুকর হয় অন্তকরণ দিয়ে শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ পাক বলেন, ইমানু আলা দাউদ শুকরা, হে দাউদ পরিবার, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য কাজ করো, কাজ করলে শুকরিয়া আদায় হবে, আর কাজ না করে মুখে কথা বললে শুকরিয়া আদায় হয় না। আহলাদিস আন্দোলনের সর্বস্তরের নেতা কর্মীদের প্রতি অনুরোধ যে আমাদেরকে কতগুলি কাজ করতে হবে। বুঝে আন্দোলন উপরে চলতে হবে। এক নম্বর কাজ হলো আন্দোলন বুঝতে হবে, দুই নম্বর কাজ হলো আন্দোলনের উপরে চলতে হবে, তিন নম্বর কাজ হলো আন্দোলন অপরকে বুঝাতে হবে। আহলাদিস আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা, জীবনের সর্বক্ষেত্রে কেতাব ও সুন্নতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আকীদা ও আমলের পরিবর্তন সাধনের মাধ্যমে সমাজ সংস্কার করা আহলাদিস আন্দোলনের রাজনৈতিক ও সামাজিক লক্ষ্য। লক্ষ্য উদ্দেশ্যের ব্যাখ্যা করার সময় নাই। পাঁচ দফা পাঁচটি মূলনীতি, একটি মূলনীতি হল কেতাব ও সুন্নতের সার্বভৌম অধিকার সংরক্ষণ করা। 43 বছর যাবৎ বুখারি পড়ানোর পরে বুখারির ভিতরে যারা শেরেক ও বেদাত ও তাবিজ ও কবর তাদের হাত থেকে আকীদার সংরক্ষণ করা, তাদের নগ্ন থাবা উৎসব থেকে এ জাতিকে রক্ষা করা। এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করে চলেছি বন্ধুগণ, আমরা এই কর্মসূচি বাস্তবায়নের জন্য আমাদের মহতারাম আমিরে জামাতকে বিগত জোট সরকার সাড়ে তিন বছর আটকে রেখেছিল। আমরা কোনো ভাঙচুর করেছি, অবরোধ করেছি, ভাঙচুর করেছি, হরতাল ডেকেছি? আমরা নাশকতা আন্দোলনে বিশ্বাসী নই, মানুষ ভালো করেই জেনেছে। বন্ধুগণ, সুতরাং আমাদেরকে বর্তমান মহাজোট সরকারের দায়িত্বশীলকে বুঝিয়ে দিতে হবে যে আমরা নাশকতায় বিশ্বাসী নই, আমরা কোরআন সুন্নায় বিশ্বাসী। বর্তমান মহাজোট সরকারকে আমি জানিয়ে দিতে চাই আজকের এই সম্মেলন থেকে, বিগত সরকার জুলুম করার কারণে মানুষকে ধ্বংসের জন্য কয়েকটি কারণ দায়ী হয়। এক নম্বর কারণ হলো জুলুম, যেখানেই জুলুম হয় সেখানেই ধ্বংস অনিবার্য। দুই নম্বর কারণ হলো আপন পর ভেদাভেদ করতে যারা জানে না তাদের ধ্বংস অনিবার্য। তিন নম্বর হলো অহংকার, অহংকার পতনের মূল। এই কার্যাবলী থেকে বিরত থেকে মাননীয় মহাজোট সরকারের কাছে বিনীত অনুরোধ, আপনারা আমাদের মহতারাম আমিরে জামাতকে অচিরেই দুইটা কেস থেকে মুক্তি দিয়ে জুলুমের পথ পরিহার করুন, নতুবা আপনাদের উপরে গজব নাযিল হবে, এটা কোনো সন্দেহ নয়। মাননীয় মহাজোট সরকারের কাছে বিনীত অনুরোধ, আল্লাহর নবী বলেছেন, আসাইদু মা উয়াইদা বিগাইরিহি ওয়া শাকীউ মা শাকিয়া ফী বাতনি উম্মিহি। সৌভাগ্যশীল সেই ব্যক্তি যে ব্যক্তি অপরকে দেখে শিক্ষা গ্রহণ করে। মাননীয় মহাজোট সরকারকে বলি, আমাদের ভাবি জানের অবস্থা দেখে আপনারা শিক্ষা গ্রহণ করুন। বন্ধুগণ, বগুড়ার বাসিন্দাদেরকে বলছি, বগুড়ার মানুষ শুনে রাখো, বগুড়ার মানুষকে বলছি শুনে রাখো, বগুড়ার মানুষ, সারা বাংলাদেশের 64টি জেলা তোমার জেলাতে আমিরে জামাত নির্যাতিত হয়েছে, তোমার জেলার কেস এখনো মুক্ত হয় নাই, তোমাদের জেলার উপরে গজব নাযিল হবে। এই গজবের হাত থেকে বাঁচতে হলে অন্যান্য ডিস্ট্রিক্টের লোককে যা পরিশ্রম করতে হবে, যা অনুদান দিতে হবে, যা চেষ্টা করতে হবে, বগুড়ার লোককে আরো বেশি পদক্ষেপ নিতে হবে, যেহেতু তোমার দেশে আলেম নির্যাতিত হয়েছে, তোমার দেশে আলেমকে অপমান করা হয়েছে, তোমাদের এলাকাতে কাজ হয়েছে, কথা আমরা একমত কিনা বলেন। সুতরাং আজ বগুড়ার বাসিন্দাদের উপরে অন্যান্য জায়গার উপরে যা হয়েছে তার চেয়ে বগুড়ার মানুষের উপরে দায়িত্ব বহুলাংশে বেড়ে গেছে। অতএব অন্যরা দিবে এক টাকা, আপনারা দিবেন পাঁচ টাকা গজব খেয়ে বাঁচার জন্য। অন্যরা দিবে এক ঘন্টা সময় দিয়ে আপনাদেরকে পাঁচ ঘন্টা দিতে হবে, যে কোনো ভাবে মহাজোট সরকারকে বুঝিয়ে দিতে হবে যে কেস থেকে আমাদেরকে অব্যাহতি দান করুন। বন্ধুগণ, পরিশেষে যারা এই আন্দোলনকে ভুল বুঝেছেন, যারা মহাত্মা আওয়ামী জামাতকে ভুল বুঝেছেন, আমি আমার ঢাকা সাংগঠনিক জেলার পক্ষ থেকে, আয়রাদিস আন্দোলনের পক্ষ থেকে আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ, ফিরে আসুন, ফিরে আসুন, ফিরে আসুন, দলিয়ে এদিক ওদিকে দলিয়ে কোনো লাভ নাই, ফিরে আসুন, আয়রাদিস আন্দোলনে আত্মনিয়োগ করুন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, এই মাহফিলকে, সম্মেলনকে কবুল করুন, আমাদেরকে তার দিনের জন্য কবুল করুন, দিনের পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। পরিষদের তিনটি কথা মনে রাখবেন। এক নম্বর কথা হলো, আন্দোলন করতে গেলে ইবলিস শয়তান এসে বলবে তাড়াতাড়ি ফল চাই, তড়িৎ গতিতে ফল চাওয়ার পথ পরিহার করতে হবে, আন্দোলন করার দায়িত্ব আমার, সফলতা বিফলতা দেখার জিম্মেদারি আল্লাহ, সফল হলাম না বিফল হলাম ওরা আমার দেখার বিষয় নয়। মানে ইসরায়েলের 313 জন নবীকে হত্যা করা হয়েছিল, মানে ইসরায়েলেরা 313 জন নবীকে হত্যা করেছিল, নবী নিহত হওয়ার পরেও আল্লাহ পাক তার নবুয়ত বাতিল করেন নাই। সুতরাং আমি যদি আন্দোলন করতে গিয়ে নাকাম হয়ে যাই, সেটা আমার দেখার বিষয় নয়, আল্লাহর জিম্মাদারি, সুতরাং আন্দোলন আমি করে যাব। এই নাম্বার পারস্পরিক দোষারোপের মনোভাব ত্যাগ করতে হবে, অপরের দোষ না দিয়ে নিজের আত্মসমালোচনা করি। তিন নাম্বার, অপর সংগঠন দেখে চোখ ঝলসানো চলবে না, ওই ভদ্রলোকের বড় বিল্ডিং ওর দিক তাকিয়ে থেকে আমার লাভ নাই, আমার খুঁজে আর আমাকে সংস্কার করতে হবে, আমার আন্দোলন আমাকে পুনর্জীবিত করার জন্য কাজ করতে হবে, অপর আন্দোলনের চৌরুল থেকে চোখ ঝলসানো চলবে না। আল্লাহ আমাদের কবুল করুন।
সালামু আলা মান লা নাবিয়্যা বাদা। أعوذ بالله من الشيطان الرجيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا سمانيت উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনই বৈঠকে আমার বক্তব্যের বিষয় জামাতবদ্ধ জীবন যাপন। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে, আল্লাহর বিধানকে জামাতবদ্ধভাবে আঁকড়ে ধরো, ছিন্ন ভিন্ন হয় না। সাধারণত আল্লাহ তাআলা যে আদেশ করেন মানুষ তার উল্টা করে, কারণ এই কাজ হচ্ছে শয়তানের প্ররোচনায়। আল্লাহ তাআলা আদমকে বললেন, তুমি এই গাছের ফল খেও না। তখন ইবলিস বলল, আমি খুব ভালো মানুষ, আমি উত্তম উপদেশদাতা, আপনি আমার উপদেশ গ্রহণ করুন, আপনি ফল খান। যদি আল্লাহ তাআলা আদমকে ফল খেতে নিষেধ না করতেন, তাহলে শয়তানের এখানে কাজ থাকতো না। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর বিধানকে দলবদ্ধভাবে আঁকড়ে ধরো, ছিন্ন ভিন্ন হয় না। সাধারণত মানুষের বৈশিষ্ট্য এটাই হবে যে মানুষ ছিন্ন ভিন্ন হয়ে পড়বে। এ মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন ইয়ারজালাকুম ওয়া সালাসাতুন ইয়াসখাতুলাকুম। তিনটি কাজ আছে যাতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। আর তিনটি কাজ আছে যাতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। আল্লাহ তাআলা সন্তুষ্ট হন তিনটি কাজে, তা হচ্ছে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে বিন্দুমাত্র শরীক করো না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর বিধানকে জামাতবদ্ধভাবে আঁকড়ে ধরো, ছিন্ন ভিন্ন হয় না। ওয়া তানাসাহু মান আল্লাহুল্লাহু লাকুম, আর আল্লাহ তাআলা তোমাদের যাকে আমির হিসাবে নির্বাচন করেছেন, তোমরা তাকে উপদেশ দাও। আমির একজন মানুষ, তার কোনো কাজে ও কর্মে ভুল থাকতে পারে, তার বিরোধিতা করা তোমার কাজ নয়। তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি লক্ষণীয় হয়, তাহলে তোমাদের তাকে উপদেশ দিতে হবে। এই তিনটি কাজ করলে আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটি কাজে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, তার একটি হচ্ছে ক্বিলা ওয়া কালা, অপ্রয়োজনীয়ভাবে কোনো মন্তব্য করা, না জেনেই কোনো কথা বলা, না জেনেই একটা ভুল বা মিথ্যা মন্তব্য করা। এরকম কাজ করে যারা, আল্লাহ তাআলা তাদের উপরে অসন্তুষ্ট হন। ওয়াইজাতুল মালে, অবৈধভাবে পয়সা সম্পদকে নষ্ট করা, সেটা পারিবারিকভাবেই হোক আর সামাজিকভাবেই হোক, মানুষ যদি বৈধভাবে পয়সা ব্যয় না করে অবৈধভাবে পয়সা ক্ষয় করে, তাহলে আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। ওয়া কাসরাতুস সওয়াল, অপ্রয়োজনীয়ভাবে জিজ্ঞাসা করলে, জিজ্ঞাসা বেশি বেশি করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। আপনার শরীয়ত জানা মানার ব্যাপারে যতটুকু প্রয়োজন ততটুকু আপনি জিজ্ঞাসা করুন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরুকুম বি খামসিন, আমি তোমাদের পাঁচটা জিনিসের আদেশ করছি। তার এক নম্বর আদেশ হচ্ছে বিল জামাত, তোমাদের দলবদ্ধ জামাতবদ্ধ থাকতে হবে। মানুষ জামাতবদ্ধ ছাড়া থাকতে পারে না। এদেশের যারা আমরা সাধারণত আলেম ওলামা, তারাই এই বিষয়টিকে প্রাধান্য দিতে চায় না। আল্লাহর আদেশ, আল্লাহর নবীর আদেশ, মানুষকে জামাতবদ্ধ থাকতে হবে। অসমে জামাত মানে একজন জামাতের দল নেতা থাকবেন, তার কথা মানতে হবে, অত্যাতে আনুগত্য করতে হবে। পাশাপাশি তিনটে শব্দ আল্লাহ রাসূল উল্লেখ করেন। এক নম্বর শব্দে বলেন বিল জামাতে, মানুষকে দলবদ্ধ থাকতে হবে। অসামে যখনই মানুষ দলবদ্ধ হবে তখন তার একজন নেতা থাকবে, নেতা যা বলবেন তাই মানতে হবে। যদি তাতে আল্লাহর নাফরমানি না হয়, নেতা যা বলছেন তাই মানতে হবে, যদি তাতে নাফরমানি না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর যদি নাফরমানি হয় তাহলে মানুষের কথা মানতে হবে না। পিতামাতার আনুগত্য করতে হয় বটে, তবে পিতামাতার আনুগত্যে যদি আল্লাহর নাফরমানি হয় তাহলে তা মানা যাবে না। আমিরের কথা মানতে হবে এবং তা মান্য করতে হবে। আমির ছাড়া জামাত টিকে না, আর জামাত ছাড়া মুসলিম থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্নাস ইসআমুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিল খায়রে জনগণ আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করত কল্যাণ সম্পর্কে, আর আমি হুজাইফা জিজ্ঞাসা করতাম অকল্যাণ সম্পর্কে। আমি একদিন জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন শাররিন, আমরা ছিলাম পাপের মধ্যে অনিষ্টের মধ্যে, ফাজান আল্লাহ তাআলা বিহাযাল খাইরে, আল্লাহ তাআলা আমাদের এই কল্যাণ দিয়েছেন। আমরা এখন মুসলিম, আমাদের বিধান হচ্ছে কোরআন, এটাই আমরা মেনে চলি। এই কল্যাণের পরে কি কোনো অকল্যাণ আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হ্যাঁ, এই কল্যাণের পরে অকল্যাণ আসবে। তিনি বলেন আল্লাহ রাসূল, হাল বাদা যালিকা শাররিন মিন খায়রিন, ওই অকল্যাণের পরে কি কোনো কল্যাণ আসবে? আল্লাহ রাসূল বলেন নাম ফিহে দাখানুন, হ্যাঁ এই অকল্যাণের পরে কল্যাণ আসবে, তবে তা হচ্ছে ঘোলাটে ত্রুটিযুক্ত। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন ওমা দাখানুহু, ঘোলাটে আবার কি? আমি বুঝতে পারলাম না, দিন ইসলাম কি ঘোলাটে হয়, ইসলাম কি ঘোলাটে হয়, কথাটি আমার কাছে অস্পষ্ট থাকলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শোনো, কওমুন ইস্তান্নুনা বিগায়রাতি সুন্নাতি ওয়া ইয়াহদুনা বিগায়রি হাদিয়াতি, জনগণ আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত, জনগণ আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসূলের আদর্শ। নির্বাচন পদ্ধতি একটি আদর্শের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত গ্রহণ করে বলবে এটাই রাসূলের সুন্নাত। আঙ্গুলে তাসবিহ গণনা করা রাসূলের সুন্নাত, তাসবিহ দানায় তাসবিহ গণনা করা অন্যের সুন্নাত। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত গ্রহণ করে বলবে এটাই রাসূলের সুন্নাত, আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসূলের আদর্শ। তার তুমি এটা চিনতেও পারবে, তুমি এটা বুঝতেও পারবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী, হাল বাদা যালিকা শাররিন মিন খায়রিন, হাল বাদা যালিকাল খায়রিন মিন শাররিন, ওই ঘোলাটে ভালোর পরে কি কোনো খারাপ আসবে? না, দাওয়াতুল্লাহ ওয়া জাহান্নাম, হ্যাঁ দলনেতারাই থাকবে জাহান্নামের দরজায়। এমন একটা সময় আসবে যারা দলনেতা হিসেবে দায়িত্ব পালন করবে তারা নিজেরাই জাহান্নামের দরজায় থাকবে। মাজাবাহুম ইলাইহা কাজাফুহু ফিহা, যারা তাদের কথায় সাড়া দিবে তারা তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবে। কথাটি খুব জটিল হয়ে গেল। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিফুল্লানা, বিষয়টি আমাদের কাছে স্পষ্ট করুন, দলনেতা জাহান্নামের দরজায় থাকবে, আর যারা দলনেতার কথা মানবে তারাকে সবকে জাহান্নামে প্রবেশ করাবে, বিষয়টি খুব কঠিন হচ্ছে। আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, হুম মিন জিলদাতে না ওয়া তাকাল্লামুনা বিআলসিনা, তারা যারা দলনেতা হবে তারা সব হবে মুসলমান, যারা দলনেতা হবে তারা সব মুসলমান হবে, যারা দলনেতা হবে তারা সব মুসলমান হবে, তারা আমার মুখের ভাষাতেই কথা বলবে। বাংলাদেশের মাটিতে এখন সরকারের সাথে জড়িত সম্পর্ক রেখে প্রায় ২৪টি দল আছে, আরও অসংখ্য ইসলামী দল আছে, প্রত্যেকটা দলনেতাই ধর্মীয় হাদিস কোরআন পেশ করে থাকেন তার নিজ নিজ দলের সপক্ষে। এ কথা আল্লাহর নবীও বলছেন, দলনেতা সবাই হবে মুসলিম আর সবাই আমার ভাষাতেই কথা বলবে, তারা সবাই কোরআন পেশ করবে, তারা সবাই হাদিস পেশ করবে তাদের নিজ নিজ দলের মতের পক্ষে। বিষয়টি খুব জটিল হয়ে গেল। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফামা তা'মুরুনি নাদরাকা নিযালিকা, আল্লাহর নবী বিষয় যদি তাই হয়, ব্যাপার যদি তাই হয়, দলনেতা যদি বিভিন্ন দলের হওয়ার পরে এইভাবে পেশ করে কোরআন হাদিস, তাহলে আমি কি করব? আল্লাহ রাসূল বলেন ওই সময়তে তালজাম জামাতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, তোমরা একটি দলনেতা এবং একটি দলকে গ্রহণ করবে, তোমরা একটি দলনেতা এবং দলকে গ্রহণ করবে, যেটাই সঠিক দল হবে, যিনি সঠিক দলনেতা হবেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, ইন্নাম ইয়াতুল্লাহুম জামাতুল উলামা, যদি সঠিক দল না থাকে, সঠিক দলনেতা না থাকে, তাহলে কি করব? তাহলে বোঝা যাচ্ছে যে সঠিক দল খুঁজে বের করতে হবে এবং সঠিক দলনেতা খুঁজে বের করতে হবে, সঠিক দল খুঁজে বের করতে হবে এবং সঠিক দলনেতা খুঁজে বের করতে হবে। তাই তিনি বলছেন, আল্লাহর নবী, আমি যদি সঠিক দল আর সঠিক দলনেতা না পাই তাহলে কি করব? আল্লাহ রাসূল বলছেন, ফাতাজিল তিলকাল ফিরাকাতুল্লাহ, তুমি এই সব দলগুলি ছেড়ে দাও, অন্তাউজাবে আসলে সাজারাতিন, তুমি গাছের আড়ে লুকিয়ে থাকবে, তুমি এখানে থেকে মারা যাবে। অবশ্যই তুমি ভুল দল, ভ্রান্ত দল ও ভ্রান্ত দলনেতাকে গ্রহণ করবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের বিনীত অনুরোধ করে আন্তরিকভাবে বলছি, আহলে হাদিস আন্দোলন বা আহলে হাদিস মূলত কোনো একটি ভিন্ন মত দলের নাম নয়। পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহি হাদিস মেনে চলে, তারাই হচ্ছে আহলে হাদিস। পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহি হাদিস মেনে চলে, তারাই হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস বলতে একটা বৈশিষ্ট্যের নাম, এটা কোনো দল মত কিছু নয়। পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহি হাদিস মেনে চলে, তারাই হচ্ছে মূলত আহলে হাদিস। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যারা বড় বড় ও শক্তিশালী নির্ভরযোগ্য আহলে হাদিস, তার মধ্যে একজন, তাকেই আপনার ওই ইরাকের সুপ্রিম কোর্টের প্রধান বিচারক হিসাবে নির্বাচন করা হয়েছিল, তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। বলা হয়েছিল প্রধান বিচারপতি না হলে আপনাকে জেলখানায় বন্দী করা হবে। তিনি বলেছিলেন, তাতে আসে যায় না, প্রত্যেক দিন সকালে শাস্তি দেওয়া হবে, তাতে আসে যায় না। বলা হয়েছিল জেলখানায় বিষ পান করে হত্যা করা হবে, তাতেও আসে যায় না। আমি ইমাম আবু হানিফা, আমি কোনো সরকারের অধীনে থেকে ফতোয়া দিতে পারি না, আমি তার মুখের দিকে লক্ষ্য করে ইসলাম বাস্তবায়ন করতে পারি না। মূলত ইনি হচ্ছেন যারা বড় বড় আহলে হাদিস কোরআন এবং সহি হাদিস মেনে চলার ব্যাপারে তিনি তার একজন। সম্মানিত উপস্থিতি, এই দেশের মাটিতে বহুদিন থেকে আকীদা আদর্শের পরিবর্তনের চেষ্টার ব্যাপারে প্রাণপণে চেষ্টা চলছে। প্রতিপালক, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান, তোমার অনেক দয়া, তোমার দয়ার উপরে আশা ভরসা রেখে আমরা বলছি, আমরা দুনিয়াতে দিনের কাজ করতে এসে সামান্যতম স্বার্থের আশ্রয় গ্রহণ করিনি, এটা আন্তরিকভাবে তোমার দরবারে বলছি। যদি সত্যিকারই আমরা এই কাজ করে থাকি তোমাকে সন্তুষ্ট করার জন্য, তাহলে তুমি আমাদের কাজে সফলতা দান।
আম্মা বাদু, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজীদ, ফাআউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, বিজ্ঞ শ্রোতা ভাই ও বোনেরা, 1999 সালের 16 এপ্রিলে এই ঐতিহাসিক আলতাফুন্নেসা ময়দানে আমাদের সর্বশেষ আগমন ঘটেছিল এমনি একটি জনসভায়। 10 বছর পরে বিভিন্ন বাধাবিঘ্ন পেরিয়ে বগুড়া জেলখানায় দীর্ঘ 3 বছর কাটিয়ে জেলখানার দেওয়ালের বাইরে বক্তব্য রাখার সুযোগ যে আল্লাহ পাক দিয়েছেন, সর্বাগ্রে আমরা তার জন্য সিজদা শুকর আদা করছি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ, আবারও বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বক্তব্যের শুরুতে আমি আমার জেলখানার কারাবন্দী ভাইদের উদ্দেশ্যে সালাম জানাচ্ছি, যারা আমাদের তিন বছরের সাথী ছিল। জেলখানার কর্মকর্তাবৃন্দ, কারারক্ষী বৃন্দ, তাদের সবাইকে আমরা সালাম পেশ করছি। জেলখানায় মানুষের যে নির্যাতন দেখে এসেছি, যে অবিচার দেখে এসেছি, অসংখ্য নিরপরাধ মানুষ সেখানে যে ধুকে ধুকে মরছে, সে কথাগুলি কখনোই বগুড়ার জনসভায় বলার সুযোগ আমাদের হয় নাই। সে কথা বলার আগে আমি ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত বিশাল জনসমাবেশের ভাই ও বোনদেরকে, যারা আমাদের কারামুক্তির জন্য প্রাণ খোলা দোয়া করেছিলেন। সেই জগতে আল্লাহর কাছে তারা কি কৈফিয়ত দেবেন আল্লাহই ভালো জানেন। আমরা কাউকে দায়ী করি না, এতে আল্লাহ পাক হাতে এর মধ্যে কোনো মঙ্গল রেখেছিলেন, সেই মঙ্গলের স্বার্থে হয়তো আল্লাহ পাক আমাদেরকে সেখানে নিয়ে গেছিলেন। এই নির্যাতনকে আমরা নির্যাতন মনে করি, আল্লাহ পাকের পরীক্ষা মনে করি। আমাদের নবী ইউসুফ আলাইহিসসালাম আমাদের চেয়ে বেশি দিন জেল কাটিয়েছেন, তাই না কি? তাকে মিথ্যা বেবিসের অপবাদ দিয়ে জেলখানায় ঢোকানো হয়েছিল। 7 বছর থেকে 9 বছর পর্যন্ত তাকে জেলে রাখা হয়েছিল অন্যায়ভাবে, মিথ্যাভাবে। তাই জেলখানা আমাদের জন্য কোনো অপরিচিত জায়গা হওয়ার কথা না। বন্ধুরা আমার, দোয়া করবেন এই নির্যাতনের বিনিময়ে যেন আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে দান করে। দুনিয়ায় কোনোদিন কিছু চাই নাই, আগামীতে যেন আল্লাহ পাক আমাদেরকে লোভী না করেন, যেন মৃত্যুর আগে আমাদেরকে জাহান্নামে যাওয়ার পথ যেন আল্লাহ পাক না খুলে দেন, যতক্ষণ টিকে থাকে যেন আদর্শরূপে টিকে থাকে আল্লাহ পাক সেই তৌফিক দান করে। জেলখানার গেটে দাঁড়িয়ে যেদিন আমাকে বলা হয়েছিল, আপনি যদি এতে রাজি না হন তাহলে আপনাকে সারা জীবন জেলে থাকতে হবে, জেলখানায় দাঁড়িয়ে তাকে সেই ব্যক্তিকে আমি বলে দিয়েছিলাম, যাবজ্জীবন কারাদণ্ড ভোগে প্রস্তুত আছি কিন্তু আদর্শচ্যুত হতে রাজি নই। আল্লাহ পাক হয়তো সে কথা শুনেছিলেন, তাই এই বক্তব্য রাখার কিছুদিন পরে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি করে বার করে নিয়ে আসলেন। যদি আদর্শচ্যুত হয়ে যেতাম হয়তো সারা জীবন আল্লাহ ওখানে রেখে দিতেন। দুনিয়ার মানুষ শুধু খেয়ে ঘুরে বেঁচে থাকে না, একটা আদর্শ নিয়ে মানুষ বেঁচে থাকে। মানুষ আর পশুর পার্থক্য সেখানে, পশুও খায় মানুষও খায়, কিন্তু মানুষ যা ইচ্ছে তাই খায় না, সে হালাল হারাম বেশি খায়, আর পশু হালাল হারাম দেখে না, যা পায় তাই খায়। এই বিবেক বোধ, এই আদর্শ বোধ নিয়ে দুনিয়া মানুষ বসবাস করে। যখন সেখান থেকে আমরা বিচ্যুত হয়ে যাব, মানুষের চামড়া গায়ে থাকবে কিন্তু আমরা পশু হয়ে যাব। আপনাদের অনেকেরই ধারণা যে আহলে হাদিস আন্দোলন শুধু আহলে হাদিসদের জন্য, এই আহলে হাদিস একটা ফেরকা, একটা দল, একটা গোষ্ঠী, একটি সম্প্রদায়, একটা কমিউনিটি। এই ধারণার অপনোদনের জন্যই দীর্ঘদিন বাংলার আনাচে কানাচে আমরা দাওয়াত দিয়েছি। 1994 নয়, 1978 সাল থেকে আমাদের দাওয়াত শুরু হয়েছে যুবকদের মধ্যে, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ 1978-এর 5ই ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন সময়ে কাজ শুরু করে। 1994 সালে মুরব্বী সংগঠন আত্মপ্রকাশ করে, আমাদের তৎকালীন মুরব্বীদের অবিমৃষ্যকারিতার প্রতিফল হিসাবে। যাই হোক, দাওয়াত 78 সাল থেকে যা ছিল 1994 সালেও তাই হয়েছে, এখনো তাই চলছে। জেলখানা থাকলেও সেই দাওয়াত চলবে, জেলখানা বাইরে আসলেও সেই দাওয়াত চলবে। কোরআন এবং হাদিসের দাওয়াত জেলখানার চার দলে বন্দি করার ক্ষমতা কারো নাই। সৃষ্টির সূচনা থেকে সৃষ্টির লয় পর্যন্ত চিরদিন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার লোক থাকবেন, ছিলেন এবং আছেন এবং আগামী দিনেও থাকবেন। হয়তো আমরা থাকবো না, আর একজন ভাই চলে আসবেন, তোমরা যদি দায়িত্ব পালন না করো আর একদল দায়িত্ব পালন করার জন্য আল্লাহ পাক পাঠিয়ে দেবেন, তাদেরকে তোমরা কোনোই ক্ষতি করতে পারবে না। কোরআন এবং হাদিসের দাওয়াত কোন মানুষের বানোয়াট কোন দাওয়াত নয়, তা আল্লাহ প্রেরিত ওহির বিধানের দাওয়াত। কোন নেতা নেত্রীর আদর্শ বাস্তবায়ন করার জন্য মুসলমান কোন জীবন দেয় না, মুসলমান সিরফ আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য জীবন দেয়। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত দুটো দর্শনের সংঘাত চলেছে, একদল মানুষ নিজের মতি মর্জি অনুযায়ী চলতে চেয়েছে, আর একদল মানুষ আল্লাহর বিধান অনুযায়ী চলতে চেয়েছে। কাবিল নিজের ইচ্ছা মতো কাজ করতে চেয়েছিল, হাবিল আল্লাহর বিধান মানতে চেয়েছিল, তাই না কি? হাবিল কাবিলের লড়াই হয়েছিল, কাবিল যখন হাবিলকে মারতে গেল, হাবিল কি বলেছিল? যে তুমি আমার আমাকে যদি অস্ত্র উত্তোলন করো, আমি তোমাকে পাল্টা প্রত্যাঘাত করব না। কাবিল তাকে মেরে ফেললো, হাবিল পাল্টা মার দিলেন না। সাদ ইবনে আবি ওয়াক্কাস ইরাক বিজেতা সেনাপতি, একাই 200 লোকের মহড়া দিতে পারেন এই শক্তিশালী সেনাপতি, যখন জিজ্ঞেস করলেন আমাদের রসুলকে, হে রসুল, যদি একজন মানুষ আমার ঘরে এসে ডাকাতি করার জন্য, আমাকে হত্যা করার জন্য তরবারি উত্তোলন করে, সে সময় আমি কি কি করতে পারি আপনি বলুন। আল্লাহ রসুল তখনও জবাব দিচ্ছেন, কুন কা খায়রে ইবনে আদম, তুমি আদমের দুই ছেলের মধ্যে উত্তম ছেলের মতো আচরণ করবে, অর্থাৎ তুমি মার খাবে কিন্তু পাল্টা মার দিবে না। এটাই হলো ইসলামের আদর্শ, রাহমাতুল আলামিন অমনি বলা হয় নাই। আজকে আহলে হাদিসের নামে যত অপবাদ ওঠানো হচ্ছে সবই মিথ্যা ডাহা মিথ্যা। আহলে হাদিসের আদর্শচ্যুত কিছু মানুষকে দিয়ে পুরো আহলে হাদিস আন্দোলনকেই কালার করার চেষ্টা করা হচ্ছে। আহলে হাদিস আন্দোলন তো নিজের জায়গাতেই আছে, ইসলাম যেমন আধুনিকতার নাম নিয়ে আধুনিক করা যাবে না, আহলে হাদিস তেমনি সাহাবাগেরা যুগ থেকে যা ছিল তাই থাকবে, এটাকে আধুনিক বা পুরানো বলে কোনো কালার করা যাবে না। হাদিস যেমন পরিবর্তন হয় না, কোরআন যেমন পরিবর্তন হয় না, এই আন্দোলন তেমনি পরিবর্তন হয় না। যারা এই আন্দোলনকে পরিবর্তন করার চেষ্টা করেছে তারা ব্যর্থ হয়েছে, ব্যর্থ হতেই হবে তাদেরকে। আমার কণ্ঠ স্তব্ধ করার জন্য 3.5 বছর জেলে আটকে রেখেছিলে, আমি আবারও জেলে যাব, তো হাজারো গালিব তৈরি হয়ে গেছে, তারা কণ্ঠ স্তব্ধ করা যাবে না। বগুড়ায় হাজারো মানুষ তৈরি হয়ে গেছে যারা আহলে হাদিস আন্দোলনের দাওয়াত নিয়ে ঘরে ঘরে যাবে। আমরা পরিষ্কার বলে দিয়েছি, ইসলাম ইসলামই, মডার্ন ইসলাম বলে কোনো বক্তব্য নাই। যারা ইসলামকে মডার্ন বানাতে চায়, যারা ইসলামকে খানকায় আবদ্ধ করতে চায়, যারা ইসলামকে সেকুলার বানাতে চায়, আহলে হাদিস আন্দোলন তাদের সাথে নেই। আহলে হাদিস আন্দোলন ইসলামকে তার নিজস্ব স্বরূপে এবং তার আদিরূপ প্রতিষ্ঠা করতে চায়। ইসলামের গায়ে অনেক তালি পড়ে গেছে, মানুষের জামায় মেলা তালি থাকে না, সেটা হয়ে গেলে 1400 বছরে ইসলামের গায়ে মেলা তালি পড়েছে। মিলাদ না পড়লে ইসলাম হলো না, সয়বরাত না করলে ধর্ম হলো না, মানুষ মরে যাওয়ার পরে কুলখানে সেহলাম না করলে কিছুই করা হলো না। এইগুলি ছিল এদেশে ইসলাম। আহলে হাদিস আন্দোলনের দাওয়াতে ও সমস্ত প্রায় বন্ধ হয়ে গেছে, ইনশাল্লাহ আগামী দিনে ওগুলো কিছুই থাকবে না। হাদিসে যা আছে তাই থাকতে হবে, হাদিসে যা রয়েছে তাই থাকতে হবে। মানুষ আসলটা বলে নকলটা নেবে না, মানুষ আগের মতো অত বোকা নাই। শহীদ দাওয়াত বাজারে দেওয়ার লোক হয় নাই, তাই দেরি হয়ে গেছে আমাদের। এর জন্য আমাদেরকে আল্লাহর কাছে দায়িত্ব গ্রহণ করতে হবে। আহলে হাদিস আন্দোলনের দায়িত্ব নিয়ে যারা ঘরে বসে থাকে, যারা সহি হাদিসের দাওয়াত দিতে ভীত কম্পিত হয়, তারা প্রকৃত অর্থে আহলে হাদিস আন্দোলনের অনুসারী নয়। ভীত কাপুরুষের জন্য আহলে হাদিস আন্দোলন হতে পারে না। এটা খালেদ ইবনে ওয়ালিদের আন্দোলন, এটা মুসা ইবনে নুসাইরের আন্দোলন, এটা তারেক ইবনে জিয়াদের আন্দোলন, এটা আবু বকর ওমর ওসমান আলীর আন্দোলন। এই আন্দোলন কোনো ভীত কাপুরুষের আন্দোলন নয়। আহলে হাদিস আন্দোলন করতে গেলে তাকে অবশ্যই জেল জুলুমকে কবুল করে এখানে নামতে হবে। যারা দুনিয়াবী স্বার্থে আহলে হাদিস আন্দোলন করতে এসেছেন, যারা এমপি মন্ত্রী হওয়ার জন্য এখানে ঘুরে ঘোরা ঘোরাঘুরি করার চেষ্টা করেন, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। বন্ধুরা আমার, একদল মানুষ ইসলামকে পাশ্চাত্যের লজুট বানাতে চায়, যারা মনে করে পাশ্চাত্যের অনুসরণ না করলে দেশে ইসলাম কায়েম করা যাবে না। আমরা তাদের ভুল ধরে দিয়েছি, তারা ক্ষিপ্ত হয়েছেন, আমাদের কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা করেছেন হাতে ক্ষমতা পেয়ে। কারা বুঝতে পারছেন না? আর একদল মানুষ ইসলামকে খানকায় ভরে তসবির মধ্যে ঢুকিয়ে রাখতে চায়, তারা মনে করে পানি ফোড়া দিয়ে ইসলাম কায়েম করবো, দোয়া দিয়ে ইসলাম কায়েম করবো, চিল্লা দিয়ে ইসলাম কায়েম করবো, অত সস্তা নয়। নিজের জিন্দগিটাকে ইসলাম কায়েম করতে হবে, নিজের সারা দিন দেহে যদি ইসলাম থাকে, নিজের পরিবারে যদি ইসলাম থাকে, ইসলামকে বাংলার জমিতে সিনিয়র ক্ষমতা কারো নয়, পার্লামেন্ট থেকে ইসলাম কায়েম হবে না, রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে ইসলাম কায়েম হবে না। যদি তাই হতো তাহলে আজকে সারা ভারত মুসলমান হয়ে যেত, কারণ দিল্লিতে 650 বছর মুসলমানরা রাজত্ব করেছিল, করে নাই? এই বাংলাদেশে 190 বছর ইংরেজের রাজত্ব করেছিল। আপনি কি খ্রিস্টান হয়ে গেছেন নাকি? সবাই কি ইংরেজ হয়ে গেছেন? রাষ্ট্র ক্ষমতার ভয় দেখিয়ে কোশ্চিন করে ইসলাম কায়েম অসম্ভব নয়। বুঝলে? বগুড়ার মানুষ কোরআন এবং সৈয়দের অনুসারে হয়। আমাদের জনপ্রিয় সরকার অবশ্যই কোরআন এবং সৈয়দের অনুযায়ী এদেশে আইন করতে বাধ্য হবে। আর আমরাই যদি হাদিস থেকে বাইরে চলে যাই তো সরকারকে আমাদের হাদিস দেবে নাকি? আমরা যেমন হব সরকার তেমন হবে। এটা ডিসেম্বর মাস, বিজয়ের মাস। কিসের বিজয়? ভৌগোলিক বিজয় নয়, আমরা চেয়েছি আদর্শের বিজয়। ওপার বাংলার মানুষ বাংলায় কথা বলে, এপার বাংলার মানুষ বাংলায় কথা বলে। মুর্শিদাবাদের আমের যে মজা, চাঁপাইনবাবগঞ্জের আমের ঠিক একই রকম মজা লাগে। মালদহের আম আর ভোলাহাটের আমের মধ্যে তেমন কোনো মজায় পার্থক্য নাই। ওদেশের মানুষ, এদেশের মানুষ নানা মামু খালু। আমার নিজের মামুর বাড়ি হলো ইন্ডিয়া, কেন এটা পৃথক স্বাধীন দেশ? আজকে কখনো চিন্তা করে দেখেছেন? যদি এ পাশের পূর্ব বাংলার মানুষগুলা অধিকাংশ মুসলমান না হইতো তাহলে এই দেশে স্বাধীন অস্তিত্বের প্রশ্নই ছিল না, এটা ভারতের একটি করপ রাজ্য হিসেবে আজও অব্যাহত থাকতো, তাই না কি? শুধু আমাদের ধর্মের কারণে এদেশে ইসলাম এসেছে, এদেশে স্বাধীনতা এসেছে, স্বাধীন পাকিস্তান থেকে আজকে স্বাধীন বাংলাদেশ হয়েছে। আমাদের মহামান্য প্রধানমন্ত্রী জাতিসংঘে মাথা উঁচু করে বক্তৃতা করেন, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জাতিসংঘে যার ক্ষমতা নাই, কারণ তিনি স্বাধীন দেশের মুখ্য প্রধানমন্ত্রী নন। তাহলে আমাদের স্বাধীনতার মূল চেতনা হচ্ছে কোথায়? ধর্মে, ইসলামে। ইসলামী চেতনা যদি না থাকে স্বাধীনতাও হারিয়ে যাবে। তো বিজয়ের মাসে আল্লাহর কাছে আমাদের প্রার্থনা, আল্লাহ তুমি বাংলার স্বাধীনতাকে অব্যাহত রাখো, অক্ষুণ্ণ রাখো, কেমন পর্যন্ত তুমি এদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখো। সকলে বলো আমিন। অপেক্ষা করুন, আজানটা হয়ে যাক। الصلاة القائمة آت محمد الوسيلة الفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته. بندر اما اسلام بش মানবতার ধর্ম। পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের সৃষ্টিকর্তা একজন আল্লাহ, বিশ্বাস করেন তো? পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের পিতা মাতা, পিতা একজন, মাও একজন, কে? আদম হাওয়া। তিনি মুসলমানদেরও পিতা, অমুসলমানদেরও পিতা। মানব জাতির আদি পিতা মাতা আদম হাওয়া। আদম হাওয়া সৃষ্টিকর্তা আল্লাহ। অতএব মুসলিম অমুসলিম সকল ভাই সকলেই আমাদের ভাই। সকল মানুষের জন্য একমাত্র শেষ নবী হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকল নবী ছিলেন স্বশ গোত্রের নবী, আর আমাদের নবী ছিলেন বিশ্ব নবী। এই পার্থক্যটা আপনাদের জানা দরকার। সকল নবীর বলা যেতে পারে 10-12 জন বাদ দিয়ে 1,24,000 নবী রসুলের, সকল নবী রসুলের পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলুন সবাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত নবীরা ইব্রাহিমের ছোট ছেলে ইসহাকের বংশধর, আর বড় ছেলে ইসমাইল যার কোরবানি উপলক্ষে আমরা কয়েকদিন আগে কোরবানি করলাম, এই ছেলের বংশে একজন মাত্র নবীর জন্ম, তিনি হচ্ছেন আপনার আমার প্রাণের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এমন নবী, সকালবেলা আসমানে যেমন পূর্ব আকাশে সূর্য ওঠে, রাতের তারকাগুলো দিনবেলা দেখা যায়, সব হারিয়ে যায় না। আমাদের নবী যখন আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন, তখন পিছনের সমস্ত নবী তারকার মতো হারিয়ে গেল। তারা ছিলেন সবাই গোত্রীয় নবী, তাদের সমস্ত শরীয়ত মনসুখ হয়ে গেল, তওরাতের আদেশ, ইঞ্জিলের আদেশ সব মনসুখ হয়ে গেল, হুকুম রহিত হয়ে গেল। শেষ নবীর কাছে শেষ কিতাব কোরআন নাজিল হয়ে গেল। এই কোরআন এবং তার ব্যাখ্যা হাদিস আল্লাহ প্রেরিত, ওমা ইয়ানতাকানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী কোনো হাদিস বলতেন না, কোনো কোরআন বলতেন না, যতক্ষণ না তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী করা হয়েছে। তাহলে এ কোরআন এবং হাদিস কার কাছ থেকে আসলো? আল্লাহর কাছ থেকে আসলো। কাদের জন্য আসলো? সকল মানুষের জন্য আসলো। আবার আমাদের নবী কার নবী? সকল মানুষের নবী। একে তো মৌলিক কথা, তাই না? এবং তিনি যে আদর্শ দিয়ে গেলেন, সেটা কি মানুষের কল্যাণে না অকল্যাণের জন্য? বগুড়ার ভাইরা বলেন দেখতে আল্লাহর হস্তে শিক্ষিত লোকরা বলতে চায় না, কারণ ওরা একটু বোঝে বেশি, তো ওরা মুখের মধ্যে ঢেকে যায়। আর অশিক্ষিত লোকগুলো বুঝুক আর না বুঝুক অন্তত স্বীকারটা কর, কথা হচ্ছে তো। শিক্ষিত লোকগুলা তাদের অন্তর থেকে বলা ভালো, কারণ আপনার আমার এত শিক্ষা নাই যে শিক্ষা আল্লাহর শিক্ষার চাইতে বেশি। অতএব গর্ব অহংকার করবেন না, দয়া করে স্বীকার করুন যে আপনার আমার সবার চাইতে কোরআন হাদিসের বিধান অনেক অনেক বেশি মানবতার জন্য কল্যাণকর, ঠিক না ভাই? আপনি বিশ্বাস করুন বা না করুন আমি তো বলছি ভাই, এবং আমার মনে হয় এটাকে স্বীকার করার জন্য লোকের অভাব নাই। যারা পৃথিবীতে অমুসলিম বলে পরিচিত, অমুসলিমদের নেতা বলে পরিচিত, তারা সবাই এক বাক্যে স্বীকার করে গেছে। এমনকি বিশ্ব বিজয়ী বীর নেপোলিয়ন বোনাপার্ট 1798 সালে যেদিন মিশর জয় করে রাজধানী কায়রোতে যান, সেদিন তিনি যে ভাষণ দিয়েছিলেন তার একটা অংশ এই, লেট মি গ্যাদার অল দি এডুকেটেড পার্সনস অফ দি ওয়ার্ল্ড, আই উইল রুল ওভার দি ওয়ার্ল্ড বাই দি হোলি কোরআন হুইচ ওনলি দি ওয়ার্ল্ড দি গাইড ফর অল দি ম্যানকাইন্ড। আমি আজকে মিশর জয় করেছি শুধু না, ওটা ছিল ফাতেমি সাম্রাজ্যের রাজধানী, তোমরা আমাকে সুযোগ দাও সারা বিশ্ব আমি জয় করব এবং সারা বিশ্ব আমি কোরআন দিয়ে শাসন করব, কারণ কোরআনই পৃথিবীর মানুষের জন্য একমাত্র মুক্তি সনদ। বলেন সুবহানাল্লাহ, যিনি এই কথাটা বলছেন তিনি কিন্তু আমাদের কাছে মুসলিম হিসেবে পরিচিত নন, ঠিক না? কিন্তু কোরআন তিনি বুঝেছিলেন, তাই তিনি এমন আবেগ পেশ করেছিলেন। দুর্ভাগ্য মুসলমানরা এই কোরআন হাদিসের হুকুম গ্রহণ করতে চায় কি? চায় না। যদিও মিলাদ বেলা উস্তাদ রংপুরে একটা মিলাদ হয়েছে, তার 20 মন জিলাপি মিলেছে। কি ভাই আপনারা খাইছেন নাকি? ওদের একটা 20 মন জিলাপি সবার একটা হবে না? মুসলমানের টাকা হলে যে কোথায় অপচয় করবে? বেদাত করে মনে করে আমরা হাই হেদায়ত পেয়ে গেছি, শেরেক করে মনে করে আমরা জান্নাতে ঢুকে পড়লাম, শর্টকাট রাস্তা, পীর সাহেবের হাতে মুড়ি ধরিয়ে চলে গেল জান্নাতে। আর পায় কে? দুনিয়া যত পাপ করবে, লাখ টাকা চুরি করে 10-10,000 টাকা দান করে বছর একদিন দানবীর খেতাব নিয়ে এমপি হয়ে যাবে, তাই না? আপনারা ওইগুলি তো করেন, ইলেকশন আসলে দানের মানে নহর ছুটে যায়। গত 5 তারিখে দিনাজপুরে এক সম্মেলন করলাম, রাত 1টার সময় আমাকে স্টেজে নিয়ে গেল চেয়ারম্যান পদপ্রার্থী, ওদিকে বোধ হয় বেশি এখন হবে টবে ওদের সামনে, সব আমার পাশে এসে বসছে। আমার মুখ দিয়ে একটু বলিয়ে নেবে, স্যার একটু আমার জন্য দোয়া করবেন, আমি পদপ্রার্থী, 5,000 টাকা মাদ্রাসা দিয়েছি, আরো 5,000 টাকা দিব। চিন্তা করেন কি আকুতি মিনুতি যে এই মানুষটার এত সমর্থক, এত লোক হয়েছে, আপনার কমপক্ষে 4 গুণ তো হবে। আজকে তারা এখানে আসছেন না, তো 4 গুণ তো হবে সেখানে। মানুষের ঢল নেমে গেছে, পোস্টার ছাপার পয়সা নেই, খালি মোবাইলে মোবাইলে মানুষ দৌড়েছে চারিদিক থেকে। বিশ্বাস করবেন না আপনারা, রাজ্জাক মিউজিয়াম আমার সঙ্গে চলে জিজ্ঞেস করে দেখেন, ভাষা মানুষ শীতকাল রাত একটার সময় উপরে মধ্যে পানি পড়ছে সামিনা দিয়ে, ঠেসি ঠেসি বসছে, বাড়ি যাবে না। যেমন পুরুষ লোক তেমনি মহিলা, দেখলো যদি এই মানুষটা একটু যদি বলে দেয়, দোয়া করে দেয়, দোয়া করা মানে সাপোর্ট হয়ে গেল। আমি কিন্তু বলবো নাকি ভাই, বন্ধুরা আমার, ইসলাম আল্লাহর দেওয়া দিন, কোরআন আল্লাহর দেওয়া কিতাব, হাদিস আল্লাহ প্রেরিত ব্যাখ্যা গ্রন্থ, রসুল আল্লাহর রসুল, তিনি নিজে নিজে রসুল হন নাই। ডক্টর ডিগ্রি নেওয়া যায় চেষ্টা করলে, নেতা হওয়া যায় কর্মী থাকলে, কিন্তু নবী হওয়ার জন্য কারো সাপোর্ট বা ভোটাভুটি লাগে না। ভোট দিয়ে নেতা বানানো যায়, ভোট দিয়ে নবী বানানো যাবে? নবী শ্রেফ আল্লাহর, আল্লাহর চয়েস করা, আল্লাহর পছন্দিদা, আল্লাহর নির্বাচিত একজন ব্যক্তি। অতএব নবী এবং নেতা কখনই এক নয়। সেই নবী যিনি কোনোদিনও বিজ্ঞানের স্বপ্ন দেখেন নাই, নিজেই তো লেখাপড়া জানতেন না, লিখতেও জানতেন না, সেই মানুষটার মুখ দিয়ে এমন এমন বৈজ্ঞানিক কথা বের হলে কেন? কেন নেপোলিয়ন বোনাপার্ট তাকে গুরুত্ব দিলেন? কেন জর্জ বার্নার্ড শ বলে ফেললো, ইফ দ্য ম্যান লাইক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াজ অ্যাজুমড দ্য ডিক্টেটরশিপ অফ দ্য হোল ওয়ার্ল্ড, he only he assumed to bring the much needed peace and happiness, jodi muhammad sara bisher dictatorship grohon korten to eka muhammadi jotishto chilo sara bisher bohukankhito shanti bong sukh anar jonno, bolun subhanallah, ke bolchen kotha ra? Christian neta Bernard Shaw, communist neta Mao Zedong, যাকে নাস্তিক বলেন, আমার রসুল সম্পর্কে তার বক্তব্য কি জানেন? মুহাম্মদ ওয়াজ দ্য গ্রেটেস্ট অফ অল গ্রেটস, পৃথিবীতে যত মহান ব্যক্তি জন্মগ্রহণ করেছে সকল মহান ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমিউনিস্ট প্রশংসা করছে, খ্রিস্টান প্রশংসা করছে, দিগ্বিজয় বীর নেপোলিয়ন বোনাপার্ট প্রশংসা করছে, হতভাগা বাংলার মুসলমান তার প্রশংসা করে না। মিলাদ পড়েই জিলেবি খেয়েই বিদায়। আহলেদিস আন্দোলন তার প্রশংসাই শুধু করে না, তার মিলাদ পড়ে না, কিন্তু তার বিধান পালন করার চেষ্টা করে, এটাই মদের অপরাধ। কি বোঝা গেল? আহলেদিসরা মিলাদ পড়ে, কুলখানি করে, সয়াবরাত করে, সামনাসামনি নাক দিয়ে পানি ঝরে না, চোখ দিয়ে পানি ফেলে না, কিন্তু বিধান মানার জন্য প্রতিজ্ঞা গ্রহণ করে। সার্বিক জীবনে শুধু সালাতের সময় নয়, সালাতের সময় রহবেদান করলে অনেকে ভাবে লোকটা বোধ আহলেদিস হয়ে গেল, জি না? আপনি সালাতে আহলাদিস, ব্যবসায় গিয়ে যদি আপনি সুদখোর হন, আপনি আহলাদিস নাকি? ব্যবসা করার সময় যদি মজুদদারি করেন, যদি মানুষকে ফাঁকি দেন, ওজনে কম বেশি করেন, যদি মাছের গায়ে ফরমালিন দিয়ে ধোকা দেন, যদি সবজিতে বিষ দিয়ে টাটকা রেখে মানুষকে ধোকা দেন, আপনি কি ওই ক্ষেত্রে আহলাদিস থাকবেন? আপনি সালাতের ক্ষেত্রে আহলাদিস, ব্যবসার ক্ষেত্রে আপনি নাস্তিক, আপনি শয়তান, আহলে শয়তান। আপনি রাজনীতির ক্ষেত্রে আপনি আহলে শয়তান, আপনি আহলে হাদিস নন। যারা হাদিসের অনুসারী তারা কোশ্চিন কেন রাজনীতি ক্ষেত্রে গিয়ে আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য বিধান কায়েম করার জন্য চেষ্টা চালাতে পারে না? কখনো এই অর্থনৈতিক ক্ষেত্রে তারা সুদের অর্থনীতি চালু করতে পারে না? সুদ সম্পর্কে আল্লাহর রাসূল বলে দেন, কোরআনে ছয়টি আয়াত এসে, সাতটি আয়াত এসে সুদের বিরুদ্ধে, চল্লিশটি হাদিস এসেছে সুদের বিরুদ্ধে, এবং সুদের সম্পর্কে বলা হয়েছে যে সুদের সত্তরটি অপকারিতা আছে, সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সঙ্গে জেনা করার সমতুল্য। এই সুদ খাচ্ছে না এমন কোনো মানুষ নেই বাংলাদেশে। খাওয়াচ্ছে কে? আমরা যেমন খেতে পাগল, সরকারও তেমনি দিতে পাগল। খালি একলা সরকারকে দায়ী করলে হবে? কিন্তু আপনিও খাবেন, ওনারাও দিবে। সুদে সুদে জর্জরিত দেহ নিয়ে টঙ্গী ইজতেমা দিয়ে আখেরে মোনাজাত করলে ওই মোনাজাত জিন্দগিতে কবুল হবে না। আপনি হজ প্রতি বছর করেন, পুরো রমজান মাস ছেলে মেয়ে নিয়ে মক্কায় থাকেন, ওমরা করেন, জিন্দগিতে আপনার হজ ওমরা কিচ্ছু কবুল হবে না। হাদিস কি মিথ্যা হবে? আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবুলুল্লাহু ইল্লা তাইয়িবা, আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্র বস্তু ভিন্ন কবুল করেন না। হে মানুষ, একজন লোক মসজিদে চলে আসলো, উস্কো ফুস্কো চুল, সমস্ত কাপড় চোপড় উস্কো ফুস্কো হয়ে আছে, এসে কান্নাকাটি শুরু করে দিল, ইয়া রব্বে ইয়া রব্বে ইয়া রব্বে, হে প্রভু হে প্রভু হে প্রভু, দাও দাও আমাকে, দাও আমাকে, আমার এই প্রার্থনা কবুল করো। তার খাদ্যটা হারাম, তার পানীয়টা হারাম, তার পোশাকটা হারাম, বলো হে বান্দা কি করে তার দোয়া আল্লাহ কবুল করবে? মুসলিম শরীফের হাদিসটা মনে রাখার চেষ্টা করবেন, যারা অন্যায় করেন চেষ্টা করুন তওবা করে ফিরে আসার জন্য। আল্লাহ রাসূল দৈনিক 100 বার তওবা করতেন, আমরা তো একবার করি না। বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুব ইলাইহি। তওবা করার নিয়তে আবার বলুন আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুব ইলাইহি। আমরা সার্বিক জীবনে হাদিসের অনুসারী হতে চাই, আমাদের দাওয়াত আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি, তাই না কি? বলুন সবাই অন্তর থেকে, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। বাজারে ভেজাল জিনিস বিক্রি হয়, আপনার কি ভেজাল খাবেন? হাদিসের মধ্যেও অনেকে ভেজাল ঢুকিয়েছে, আপনি কি ভেজাল বাছাই করবেন না? একটা ভেজাল হাদিস আছে, বেগুনে বহু বরকত আছে, যে বেগুন খাবে তার সব ভালো হয়ে যাবে। এই হাদিসটা কি আসলে রসুলের হাদিস? এই ভেজাল হাদিস। বেগুনের ফজিলত বায়ান করে যদি কোনো হাদিস আসে তা কি করতে হবে বলুন তো? বাংলাদেশের মাওলানা সাহেবরা হিল্লা বিবাহ চালু করে দিয়ে নারী নির্যাতনের সুরত খুলে দিয়েছে। 2000 সালের 1 জানুয়ারিতে আটমূল মাদ্রাসার ময়দানে আমার ভাষণের বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ করেছিলাম। যখন হাইকোর্ট এই হিল্লা বিবাহের বিরুদ্ধে ফতোয়া বাতিলের আইন পাশ করলেন, রায় দিলেন, আমার কাছে আসলেন ডিপার্টমেন্টে, স্যার আপনার একটা বিবৃতি চাই। যত ইসলামী নেতা সবাই বিবৃতি দিয়েছে সরকারের বিরুদ্ধে, যে এই বিষয়ে আহলে হাদিসের আমির হিসেবে আপনার বক্তব্য কী? আমি সাংবাদিক ভাইকে বললাম যে ভাই, আমি আপনাকে বক্তব্য দিতে পারি, একটা শর্ত আছে। কি বললাম? আমি যা লিখে দেবো সেখান থেকে একটা হরফ কম বেশি করতে পারবেন না। স্যার তাই হবে। আমি হাদিসের অধ্যায় অনুচ্ছেদ পৃষ্ঠা উল্লেখ করে দিলাম, লানাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লিলা লাহু, আল্লাহ পাক লানত করেছেন হিল্লাকারী পুরুষ ও নারী উভয়কে। আল্লাহ আকবরকুম বিতাইসিল মুস্তাআর, আল্লাহ রাসূল বলছেন আমি কি তোমাদেরকে ভাড়াটের সার সম্পর্কে খবর দেব না? সে সারটাকে ওই এক রাত্রে যাকে স্বামী বানানো হয় ওটাই হলো সেই ভাড়াটির সার। ভীষণ খেপে গেলেন, যত ইসলামী দল আছে নাম বলা দরকার নেই, আপনারা বুঝতে পারেন, সবাই দিল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বক্তব্য, আর আমি দিলাম যে হাইকোর্টের রায় হিল্লার বিরুদ্ধে যেটা দিয়েছে এটা সঠিক রায় দিয়েছে। তবে এই অজুহাতে সমস্ত ফতোয়া বাতিল, এটা ভুল রায় দিয়েছে, সমস্ত ফতোয়া বাতিল করার অধিকার হাইকোর্টের না। হাইকোর্ট ফতোয়া দেবে নাকি? তাহলে আমরা করবে কি? আমরা কিছু বসে আছি? আপনার একটা সমস্যা হয়েছে, মাসিক আর তাহারিকে ফতোয়া আসতেছে না, প্রতি মাসে 40টা ফতোয়া আমরা দিচ্ছেন ফতোয়া বোর্ডের মাধ্যমে, তো সব বন্ধ হয়ে যাবে নাকি? হাইকোর্টের বিচারপতি ফতোয়া জানে নাকি? ও কোরআন হাদিসে কি বোঝে না, কি ফতোয়া দিবে ও? তাই বলে দিলাম হিল্লার বিরুদ্ধে যে ফতোয়া হাইকোর্ট দিয়েছে ইট ইজ কারেক্ট, আমরা এটাকে সমর্থন করি, কিন্তু এই অজুহাত তুলে সমস্ত ফতোয়া বাতিল করবে তোমরা, এইটা আমরা মানতে রাজি নই। কি মন্তব্য ঠিক আছে ভাই? এইগুলো চলছে, এসব এই বানোয়াট হাদিসের দোহাই দিয়ে দিয়ে বাজার বাংলাদেশে চালু হয়েছে। সব রাতে রাত্রিবেলে কোরআন নাযিল হয়েছে, কেউ শুনছে না তোরা? রেডিও টিভিতে সব রাতে কোরআন নাযিল করে দিচ্ছে। আমার এই ডাইরেক্ট শিক্ষকরা এগুলো বলছে, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা, যাবো কোথায়? ছাত্র জীবনে লড়াই করেছি, 22 জন ছাত্র আমাকে মারার জন্য এসেছে আমার রুমে। বললাম, বাবা তোরা 22 জন মারলে আমার তো কিছুই থাকবে না, আগে দুটো কথা শোন, 22টা মাওলানা একসাথে, আমি একা, বুঝুন তো কাণ্ডটা। সে বুঝিয়ে টুঝিয়ে দিলাম, শেষে বলছে, ভাই আপনার কথা তো বুঝলাম, আহলে হাদিস নাই তো সব রাতে একটু বিরিয়ানি খায়, আমরা না একটু হালুয়া রুটি খাই, দোষটা কি? আমাদের এই আবার কোন কথা শুনলাম বাবা, আমাদের জীবনে কথা শুনি নাই, আমরাও তো আহলে হাদিস, জীবনে তো সব রাত দেখুনি কখনো। আসলে ঢাকায় যেগুলো এক পাড়া কিছু আহলে হাদিস আছে না বংশালে, ওখানে বড় বড় হুজুররা যাদেরকে আপনারা নিয়ে কনফারেন্স করতেন, এই কাম সবাই কর, তা আমরা তো ওগুলো জানতাম না। ঠিকই যেদিকে রাস্তা বন্ধ করে দিয়ে বিরাট মঞ্চ করে সে বিরিয়ানির সুগন্ধে সেখানে গেলে আসতে ইচ্ছে করে না ভাই, যে না খেয়ে যাবো না বাড়ি। পরে আচ্ছা আমি ধরলাম, যুবসংঘ কায়েম করলাম, আইসার পরে মসজিদ দিলাম তালা মেরে, আর হাতে লিখে পোস্টার বানিয়ে দিলাম, সব রাখুন ইসলামী গর্ব নয়, এই একটি বেদাতি প্রথা, সব দিলাম, যে মসজিদ তালা মারা থেকে ঢুকবে কম করে, এই বুদ্ধি করে ঢাকা থেকে সব রাত আহলে ঘর থেকে ভাই সকলটা আহলে দিস, শুধু আহলে ঘরের জন্ম নিলে আহলে হওয়া যায় না, আহলে কমিউনিটি কমিউনিটি করে এই তবে করে এই কথা বলা থেকে, মানুষকে জন্মগ্রহণ করে নাই আহলে দিস হয়ে, আহলে হওয়ার জন্য রক্ত বংশ অঞ্চল ভাষা শর্ত নয়, আহলে দিস হওয়ার জন্য সহি হাদিসের উপরে আমল করাটা শর্ত, মনে থাকবে? আজকে যদি একটা হিন্দু ভাই এখানে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার জন্য শপথ গ্রহণ করেন, ওই হিন্দু আমার ভাই। আর একটা আহলেসের বাচ্চা যদি সপ্তাহ সাথে মহাস্থান করে গিয়ে সেজদা করে, ও আহলে হাদিস নয়, আহলে শয়তান। এই হলো আদর্শিক মুভমেন্ট। আমরা বাবা ঘরের আহলে হাদিস আন্দোলন করার জন্য এখানে আসি নাই, প্রতিটা মানুষের দরবারে আমাদের একটাই দাওয়াত, তোমার আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহর দোয়া বিধান হচ্ছে কোরআন এবং হাদিস, এটা প্রত্যেকে মানুষকে মানতে হবে, শুধু মুসলমানকে নয়। আমার নবী সকল মানবতার নবী, সকল মানুষের নবী, তার দাওয়াত বিশ্ব মানবতার কল্যাণের জন্য, কার ক্ষতি করার জন্য নয়। এই দাওয়াত যারা কবুল করেছেন মুসলমান হয়েছেন তাদের কাছে আমাদের দাবিটা একটু বেশি, তাই নাকি? আর যারা আহলে হাদিস দাবি করেন তাদের কাছে আমাদের দাবিটা আরো বেশি, ঠিক না ভাই? তা আপনি যদি নিজের দাবিতে মুনাফিকি করেন তা আমার কি করার আছে? কিছুই যায় আসে না। আমরা জেলে গেছি, বহু আহলে হাদিস হেসেছে, আসে নাই? আবার বহু লোক কেঁদেছে, ঠিক না? শুধু আহলে হাদিস নয়, অন্য ভাইরাও কেঁদেছেন। কোথায়? বরিশালে কৌড়িখেলা কলেজের একটা হিন্দু প্রভাষক অন্ততপক্ষে আমার জন্য কেঁদেছে, এটুকু খবর আমি জানি। বগুড়া আদালতে যেদিন আমার কোনো উকিল দাঁড়াচ্ছিল না, এক হিন্দু উকিল সেদিন আমার জন্য দাঁড়িয়েছিল, বলছে আমরা জানি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যতগুলো প্রফেসর আছেন এই স্যার একজনই ব্যক্তি যিনি কোনো দলাদলির মধ্যে ঢোকেন না, অতএব তার জন্য আমরা জীবন, অতএব আমি হিন্দুকে ঘৃণা করি না। ছোটবেলা যে হিন্দু মহিলা আলমনি গেন্দি আমাকে মানুষ করেছে আমি তাদেরকে আজও স্মরণ করি। 71 সালের যুদ্ধের সময় আমার পাড়ার কোন হিন্দুর গায়ে আমরা হাত দিতে দেয় নাই, সকল মুচি হিন্দুর মধ্যে একটা লোয়ার কাস্ট যারা, তাদের সবাইকে আমাদের বাড়িতে এনে রেখে দিয়েছি এবং তাদের জন্য আমরা জান দিয়ে চেষ্টা করেছি, একটা মুচির গায়ে হাত দিতে দেয় না সেদিন আমরা। গাইবান্ধা সাগাটাতে 1995 সালের 13ই অক্টোবরে যেদিন হাসপাতাল উদ্বোধন করি, 11 জন জেলা পর্যায়ে কর্মকর্তা ছিলেন, সেদিন প্রথম যে রোগীটা আসে একটা মুচির বাচ্চা পায়খানা করে ডায়রিয়া রোগী হিসেবে সমস্ত পা পর্যন্ত পায়খানা পড়তেছে, তখন সেদিন এসে ডাক্তার হতবাস্কের মঞ্চে আছেন, তিনি আমাকে বললেন, স্যার কি করবো, প্রথমেই কি একটা মুচি দিয়ে শুরু করবো, ঠিক আছে মাইকটা আমাকে দেন, দিলাম সেদিন ভাষণ আচ্ছা মতো, যে আমরা এখানে হাসপাতাল করেছি প্রতিটি মানুষের জন্য, হিন্দু মুসলমান কোনো বাধা বিঘ্ন নাই, এমন কুত্তা যদি এখানে আসে তাকে আমরা সবার আগে ট্রিটমেন্ট করবো। এই উদারতা নিয়ে যদি কথা বলা যায় তাতে কি আপনাদের কোনো আপত্তি আছে নাকি? হিন্দু হও মুসলমান হও সকে এক বনু আদমের সন্তান, একটা গাছের মতো, গাছে কাটাও থাকে, গাছে ফুলও থাকে, গাছে ডালও থাকে, গাছে ছালও থাকে, থাকে না? তো কোন মানুষ এখানে ছালের মতো, কোন মানুষ এখানে কাটার মতো, তারা দুষ্টুগুলা, কোন মানুষ এখানে ফুল, কোন মানুষ এখানে ফল, কিন্তু সবাই তো একটি একটি গাছের অংশ কিনা বলেন, আমরা সবাই একই গাছের অংশ। অর্থাৎ হিন্দুদেরকে আপনি ডাইরেক্ট একবার জাহান্নামে দিয়ে খুশি বাড়ি বসে বিরিয়ানি খাবেন, এটা হবে না। আপনি যে বেদাতি, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ জামিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ফি নার জাহান্নাম জামিয়া, আল্লাহ পাক বলছেন আমি কাফের এবং মুনাফিকদেরকে জাহান্নামে একসাথে জমা করব। নির্ভীক চিত্তে কথা বলেন, মুনাফিক কারা? কোরআন হাদিস বলে আর মানে না। আমাদের অপরাধ একটাই, আমরা মানতে চেয়েছি শুধু বলে লম্বা লম্বা ওয়াজ করে, 10 ঘন্টা 11 ঘন্টা ওয়াজ করে টাকা নিয়ে বাড়ি যেতে চাই নাই, আমরা মানুষ তৈরি করতে চেয়েছি, সংগঠন বিস্তৃতি লাভ করেছে, বাংলার ঘরে ঘরে কোরআন এবং হাদিসের দুর্গ গড়ে উঠবে, সেদিন বাংলার জমিনে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম হয়ে যাবে। বাংলার মানুষ রায় মেনে চলছে, পার্লামেন্টের সিদ্ধান্ত হচ্ছে, মেনে চলতে বাধ্য হচ্ছে আমরা। যদি আমাদের পার্লামেন্ট আমাদেরকে কোরআন হাদিসের বাইরে কোন আইন মানতে বাধ্য করেন, পুলিশ দিয়ে, দারোগা দিয়ে, ডিবি দিয়ে, র‍্যাব দিয়ে, দায় দায়িত্ব সরকারের উপরে বর্তাবে, আমাদের নয়। সরকার করদরে নিবেদন করছি, আপনারা আমার কাজ যাবে বাবা? কারণটা কি? এমন পোষা পোষেও ওর নাম কেউ দেয় না, কারণ একটাই, আল্লাহর বিধানের সঙ্গে গাদ্দারি করবেন না, ইনশাআল্লাহ ইহুকালে পরকালে মুক্তি পাবেন, ইহুকালে শান্তির জন্য, পরকালে মুক্তির জন্য আমরা মানুষের কাছে দাওয়াত নিয়ে এসেছি, অন্য কোথায় আমাদের লক্ষ্য নাই। আমরা এমপি মন্ত্রী হওয়ার জন্য লড়াই করি না, আজকের পৃথিবীর যাবতীয় অশান্তির মূল হচ্ছে কিন্তু এখানে দল প্রার্থী ভিত্তিক নির্বাচন ব্যবস্থা, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি এদেশের মানুষকে পরস্পরে ভাই ভাইয়ে হানাহানি সৃষ্টি করে দিয়েছে। আমরা মানুষের মধ্যে শান্তি চাই, মহব্বত চাই, ভালোবাসা চাই। মানুষের মধ্যে তিনটা হক যতদিন পর্যন্ত একত্রিত না হবে ততদিন পর্যন্ত একটা মানুষ পূর্ণ মানুষ হবে না। আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যিনি সবচেয়ে বেশি আল্লাহ ভীরু। এই আল্লাহ ভীরু মানুষটাই হচ্ছে সবচেয়ে সুন্দর মানুষ, যিনি যত বেশি আল্লাহ ভীরু তিনি তত বেশি ভালো মানুষ। প্রশ্ন হলো আপনি কিভাবে আল্লাহ ভীরুতা প্রমাণ করবেন? তিনটা হক আপনাকে মেনে চলতে হবে, এক হক্কুন নফস, দুই হক্কুল ইবাদ, তিন হক্কুল্লাহ। তিনটা হক একত্রিত না হওয়া পর্যন্ত আপনি সত্যিকার অর্থে পূর্ণ মুমিন হতে পারবেন না, পূর্ণ মানুষ হতে পারবেন না। হক্কুন নফস কি? নফসের হক, যেমন আপনি খানা পিনা করেন, আপনি ঘুম পড়েন, আপনি জামা পোশাক করেন, আপনি বিবাহ শাদী করেন, সংসার যাত্রা নির্বাহ করেন, এগুলো হক্কুন নফস প্রত্যেকে আমরা করি, হিন্দু করে, মুসলমান করে, খ্রিস্টান করে, সবাই করে, তাই না? এর দ্বিতীয় একটা দিক আছে, এটার বাহ্যিক দিক। দ্বিতীয় দিকটা হলো কি? ভিতরের দিক। আপনার অন্তরটা যদি খাঁটি অন্তর হয়, আল্লাহ ভীরু হয়, অল্পে তুষ্ট থাকার মেজাজ তৈরি হয়ে যায়, সবসময় অন্তরে যদি সব চিন্তা থাকে, কুচিন্তা বদচিন্তা না থাকে, তাহলে কিন্তু মনের দিক দিয়ে আপনি হক্কুন নফস আদায় করলেন। নফসের ভিতরের অংশ বাইরটা দেখা যায় না, তো বাইরটা দেখা যায়, ভিতরটা দেখা যায় না। প্রতিটি হককে বাইরে একটা দিক, ভিতরে একটা দিক। বাইরের দিকে আমরা সকল মানুষ একইভাবে খানা পিনা করি, লেবাস পোশাক পরি, এগুলো বাইরের দিক, কিন্তু ভিতরের দিকটা কিন্তু দেখা যায় না, কে সৎ কে অসৎ জানা যায় না। এই ভিতরের দিকটা যদি সত্যিকার অর্থে আপনি নফসের হক আদায় করেন, তাহলে আপনি হককে নফ ঠিকমত আদায় করলেন। দুই নম্বর হল হকুল ইবাদ, বান্দার হক। বান্দার হকটা কেমন? আপনি আর এক বান্দার সঙ্গে চলাফেরা করছেন, আপনি তার ক্ষতি করলেন না, তাকে মারবেন না, তাকে কাটবেন না, তার কোনো ক্ষতি করবেন না। এটা বাহ্যিকভাবে দেখছি আপনাকে ভদ্রলোক। ভেতরের দিকটা কি? আপনি আপনার হাত দিয়ে আপনার জবান দিয়ে কারো ক্ষতি করবেন না। আল্লাহ রাসূল বলছেন, আল মুসলিমু মান সালামা মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান সেই যার জবান দিয়ে এবং হাত দিয়ে অন্য মানুষ কষ্ট পায় না। বিদায় হজের ময়দানে আল্লাহ নবী দার্থিন ভাবে ঘোষণা করলেন, লিল মুসলিমে আলাল মুসলিমে হারাম, দমহু ওয়া মালহু ওয়া ইরযুহু। এক মুসলমানের জন্য আরেক মুসলমান পরস্পরে হারাম করা হলো তিনটা জিনিস, তার রক্ত, তার অর্থ এবং তার সম্মান। এই তিনটা জিনিস আমরা কেউ কারো ক্ষতি করব না, যদি করি তাহলে হকুল ইবাদ আদায় করা হলো না, যদি না করি তাহলে হকুল ইবাদ আদায় করা হলো। একদিন আল্লাহ নবীর কাছে প্রশ্ন আসলো যে দুজন মহিলা আমাদের পাড়ায় আছে, একজন মহিলা মসজিদ ঝাড়ু দেয়, পাশে তো সালাত আদায় করে, নফল সিয়াম পালন করে, কিন্তু তার দোষ হলো খুব মুখরা, মানুষকে খালি গালিগালাজ করে, তার মুখের অত্যাচারে মানুষ বাস করতে পারে না। আর একজন মহিলা দিনদার মহিলা, ফরজ সালাত আদায় করেন কিন্তু অত নফল পড়ার সময় পান না, কিন্তু তার ব্যবহার অত্যন্ত চমৎকার, প্রতিবেশীরা সব খুশি তার উপরে। হে রসুল, কোন মহিলা জান্নাত হবে? আল্লাহ রসুল বললেন, যে মহিলা সবার উপরে সৎ ব্যবহার করে ওই মহিলা জান্নাত হবে, আর যে মহিলা মসজিদ ঝাড়ু দেয় ও জাহান্নামে যাবে, কারণ তার জবানের অত্যাচারে সকল মানুষ অসন্তুষ্ট। এটা দিয়ে কি প্রমাণ হয়? হকুল ইবাদ সে নষ্ট করেছে। যে সমস্ত ভাইরা আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা রটান, মিথ্যা অপবাদ দেন, তারা কি হকুল ইবাদ নষ্ট করছেন না? না জেনে না শুনে পত্রিকায় লিখে দিল, ধুম লেখা লিখে দিল, একবার পৃষ্ঠা পর পৃষ্ঠা, এগুলো কে জবাবদিহি করবে? কোরআনে একটা আয়াত মনে রাখবেন, ইন্নাল লাযিনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল লাযিনা আমানু উলাইকা লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন। আল্লাহ বলেন, যে সমস্ত মানুষ এটা ভালোবাসে যে দুনিয়াতে ফাহিশা কাজ চালু হয়ে যাক, মিথ্যা নির্লজ্জ বেহায়াপনা বেশি বেশি প্রচার হোক, তাদের জন্য মর্মান্তিক আযাব রয়েছে দুনিয়াতে এবং আখেরাতে। আল্লাহই প্রকৃত খবর রাখেন, তোমরা রাখো না। যারা মিথ্যা কথা রটনা করা খুব ভালো মনে করেন, তাদেরকে এই আয়াতটা মনে রাখার জন্য অনুরোধ করছি, দয়া করে কারোর বিরুদ্ধে বিশেষ করে চরিত্র হরণমূলক কোনো মিথ্যা ও অপপ্রচার চালানো কারো পক্ষেই, বিশেষ জ্ঞানী মানুষের পক্ষে মোটেই ঠিক হবে না। এরপর হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক আদায় করা। কি সেটা? আল্লাহর হক আদায় করা হচ্ছে আল্লাহর হস্তে সালাত আদায় করা, সিয়াম পালন করা, যাকাত দেওয়া, হজ করা ইত্যাদি। এর আরেকটা দিক আছে, ভিতরকার দিক। যদি আপনি আপনি রাতের অন্ধকারে আল্লাহর কাছে কাঁদেন, তাহাজ্জুদের সালাত আদায় করেন, কেউ কি দেখতে পায়? কেউ টের পায় না। ওই হকটা আপনি ঠিক মতো আদায় করবেন, তাহলে আপনার অন্তর্জগৎ এবং বহির্জগৎ যখন আল্লাহর আনুগত্যশীল হবে, তখন আপনি সত্যিকার অর্থে পূর্ণাঙ্গ মানুষের পরিণত হয়ে যাবেন। এই তিনটা হক পূর্ণভাবে যিনি আলোচনা তিনি আদায় করতে পারেন, তিনি হচ্ছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তিনি হচ্ছেন সবচেয়ে সম্মানিত ব্যক্তি। চেষ্টা করবেন যেন আপনার হাত দিয়ে আপনার জবান দিয়ে অন্য মানুষ কষ্ট না পায়। তিনি আপনার নিজের লোক হোক আর পরের লোক হোক, মানুষ সবাই মানুষ, কষ্ট না দিয়ে পারা যায় কী করে? সে চেষ্টা করতে হবে। আমরা শান্তিপ্রিয়, শান্তির দাওয়াত দিয়ে মানুষের কাছে যাই, দুনিয়ার মানুষ যেন আমাদেরকে অশান্তিপ্রিয় বলে চিহ্নিত করতে না পারে। আহলাদিস আন্দোলন মানুষকে এই তিনটে হক সৈয়াদিস অনুযায়ী পালন করার জন্য আহ্বান জানায়, অন্য কিছু না। আপনি ইবাদত করবেন, দয়া করে সৈয়াদিস অনুযায়ী ইবাদত করুন, আপনার প্রশ্নমালার সঙ্গে উত্তরমালাটা মিলিয়ে নিন, প্রশ্নমালায় দুই দুই লেখা আছে, নিচে উত্তর লেখা নাই, উত্তরমালায় চার লেখা আছে, আছে না? আপনি যে আমলটা করছেন দয়া করে মিলিয়ে দেখুন বুখারী শরীফের সঙ্গে, মুসলিম শরীফের সঙ্গে, সহিহ হাদিসের সঙ্গে, যদি আপনার আমলটা মিলে যায় আলহামদুলিল্লাহ কোনো আপত্তি নাই, আর যদি না মিলে যায় তাহলে দয়া করে ওই আমলটা পরিহার করে সহিহ হাদিস অনুযায়ী আমল করুন, এটাই তো আমাদের দাওয়াত, আর তো কিছু না, তাই না কি? এটুকুই আমাদের দাওয়াত, সহজে এর বেশি বলার ক্ষমতা আমাদের নাই। তবে আজকের বিশ্বের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড ইউনিভার্সিটির নাম আপনারা শুনছেন না, সেখানকার প্রফেসররা আহলে হাদিস সম্পর্কে রিসার্চ করে তাদের এনসাইক্লোপিডিয়া অফ ইসলামে যে বক্তব্য রেখেছেন সেখান থেকে দুটা লাইন খালি শোনেন। তারা বলেছেন, আহলে হাদিস দি ফলোয়ার্স অফ প্রফেটিক ট্র্যাডিশনস হু ট্রাই টু গো ব্যাক টু দ্য ফার্স্ট প্রিন্সিপালস to restore the original simplicity and purity to faith and practices. Ahle hadith tarai jara nabir hadith er follower onushari jara chesta kore islam er adi rup protishtha korar jonno first principles prathomik juger mul jinish uddhar korar jonno jara chesta kore ebong try to go back to restore the original simplicity ইসলামের মৌলিক সরলতা এবং স্বচ্ছতাকে পুনরুদ্ধার করার জন্য যারা সবসময় চেষ্টা করে তারাই হচ্ছে আহলে হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। এ বক্তব্যটা ভাই আমাদের না, যারা খ্রিস্টান অথরিটি যাদের বই আমরা পড়ি, ইউনিভার্সিটি পড়াই, রেফারেন্স বুক হিসেবে গ্রহণ করি, এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম প্রথম খণ্ড 259 পৃষ্ঠা খুললে আপনারা এগুলি পাবেন। এগুলি কেন বলছি, যে আহলে হাদিস সম্পর্কে পত্রপত্রিকা অনেক বাজে কথা রটানো হচ্ছে, কিছু কিছু মানুষের দুষ্কৃতির জন্য আহলে হাদিস আন্দোলন কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে না, আর সেজন্যই আপনাদের কাছে এর মূল বক্তব্যটা তুলে ধরা আমরা চেষ্টা পাচ্ছি, অন্য কোনো কারণে নয়। আমরা দয়া করে অনুরোধ করব এর উপরে বাংলাদেশ সরকারের পয়সা দিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের স্কলারশিপ নিয়ে ডক্টরেট ডিগ্রি হয়েছে এটাকে পড়তে কারোর আপত্তি থাকার কথা নয়। এটা আমার শুধু নিজে লেখা নয়, এই লেখার পিছনে চার চারটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের অংশগ্রহণ আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, চার বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা এই থিসিসের প্রতিটি শব্দ ও বর্ণ খুঁটে খুঁটে পড়ার পরে সর্বসম্মতিক্রমে ডিগ্রি দিতে বাধ্য হয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। এই থিসিস প্রিন্টেড আকারে বেরিয়ে গেছে, যারা এ বিষয়ে ঔৎসুক্য বোধ করেন তাদেরকে বলবো দয়া করে এই বইটা অন্তত পড়বেন, আমাদের লেখা আপনারা বাদ দেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের মানুষের কাছে নতুন কোনো দাওয়াত নিয়ে আসে নাই, বহু পুরনো দাওয়াত এগুলা, সাহাবায়ে কেরামের যুগ থেকে চলে আসা নির্ভেজাল ইসলামী আন্দোলন আজও চলছে। এটা বিশ্ববিখ্যাত চার ইমাম, ইমামে আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ, সবাই এই দাওয়াত দিয়ে গেছেন। আমরা তাদের দুর্বলতম অনুসারী মাত্র, তাদের দাওয়াতটাই জনগণের কাছে আমরা তুলে ধরছি, এর বেশি কিছু নয়। ফেলে আসা সেই সঠিক জিনিসটা তুলে ধরার জন্য আপনাদের কাছে যদি আমরা আপিল করি, আপনারা কি রাজি আছেন? কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়তে কি আপনারা প্রস্তুত আছেন? কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী নিজের পরিবারকে গড়ে তুলতে কি আপনি রাজি আছেন? মা বোন ছেলে ছোট সোনামণি সবাইকেই জামাতের জিন্দগি যাপন করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, ইয়াদুল্লাহি আলা জামাআ, জামাতের উপরে আল্লাহর রহমতের হাত আছে, যদি আপনারা ঐক্যবদ্ধ হন, জামাতবদ্ধ হন, শক্তি হবে, ইনশাআল্লাহ দুনিয়াবি অনেক খারাপই থেকে আপনারা বেঁচে যাবেন। আর যদি আপনারা জামাতবদ্ধ না হন, বিচ্ছিন্ন থাকেন, তাহলে দুনিয়াতে অনেক ক্ষতিগ্রস্ত হবেন। আমি যখন জেলখানায় ছিলাম, বগুড়া জেলখানার চারপাশ দিয়ে যে আমি শুনেছিলাম 15,000 বগুড়া বাসী সেদিন মিছিল করেছিলেন আমাদের মুক্তির দাবিতে, ঠিক না? যে হাজার হাজার মানুষের কণ্ঠস্বর জেলখানার চারদালের ভিতরে যতদিন আমরা শুনেছিলাম, অন্তর খুলে আপনাদের জন্য দোয়া করেছিলাম, বগুড়ার সেই মানুষগুলোকে আজকে মরে গেছে নাকি? সেই কণ্ঠস্বর আবার সামনে রেখে আবার অন্তরে অন্তঃস্থল থেকে কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত নিয়ে আপনাদেরকে মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে, এই দাওয়াত রেখে আপনাদের কাছ থেকে আমি আজকে বিদায় নিচ্ছি। মা বোনদেরকে আমার সালাম দিবেন, আপনারা যারা দোয়া করেছেন তাদের সবার জন্য আমি আবারও দোয়া করছি, আল্লাহ আপনাদের জানে মালে বরকত দান করুন এবং আপনাদেরকে ইহকালে পরকালে মঙ্গল দান করুন। আকুলু কাওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম।